إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا.
بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد. আমরা আলহামদুলিল্লাহ সূরাত আল ইমরানের 120টি আয়াত আমরা কভার করলাম এবং এসব আয়াতে দেখলাম যে মোস্টলি এটা হচ্ছে মুসলমানদের মদিনাতে যে একটা এনিমি ফেস তারা করেছিল সেটা হচ্ছে এনিমি উইদিন বলতে পারেন, কারণ তারা তাদের সাথে ছিল, বাহিরের এনিমি না, এনিমি উইদিন, যারা মোস্টলি আহলে কিতাব ছিল, তে ইহুদি এবং খ্রিশ্চান, তাদের সাথে বিভিন্ন ডিবেট এবং তাদের অবজেকশনটা কী এবং কীভাবে তাদের অবজেকশনগুলোকে অ্যাড্রেস করা, আকিদাগত, ঈসা আলি সালামকে নিয়ে মারিয়ামের স্টোরি, ঈসা আলি সালামের স্টোরি, তারপরে তারা কীভাবে ষড়যন্ত্র করে, কীভাবে তারা ট্রাই করে মুসলমানদেরকে দালালার ভিতরে ফেলতে, তাদের এগেনস্টে প্লট করে, এগুলো নিয়েও আমরা ব্যাপক আলোচনা করলাম। তা এখন আজকে বা 121 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে টপিকটা ডিসকাস করছেন সেটা হচ্ছে গাজওয়াত উহুদ, উহুদ যুদ্ধ। কাজেই 121 থেকে শুরু করে বলা যেতে পারে মোর অর লেস একবারে সূরাটার শেষ পর্যন্ত, এই সূরাটা শেষ হচ্ছে বেসিক্যালি 200 আয়াত পর্যন্ত, মানে পুরা 80টি আয়াত প্রায় দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উহুদ যুদ্ধ সম্পর্কে আলোচনা করছেন। কাজে এটা একটা মেইন থিম অফ সূরাত আলে ইমরান, এই উহুদ যুদ্ধ নিয়ে আলোচনা করা এবং এটা লিসেন্স নেওয়া। এবং কাজে আমি ভাবলাম যে এই উহুদ যুদ্ধটার লিসেন্স বা এটার সম্পর্কে যেগুলো আয়াত আসছে এটার আগে একটা সামারি আকৃতিতে পুরা যুদ্ধটার ঘটনাটা আপনাদের সামনে পেশ করা আমার মনে হয় ইট উড বি আ গুড আইডিয়া। কাজেই এটাই অবজেক্টিভ যে আজকের সেশনটাতে আমরা খুব সংক্ষেপে যতদূর সম্ভব আমরা এই যুদ্ধটার ঘটনাটা আমরা বলি একসঙ্গে। মোস্টলি রাহিক আল মাখতুম নামে বই থেকে এটা আমি এক্সট্র্যাক্ট করার চেষ্টা করেছি। রাহিক আল মাখতুম জানেন সফিউদ্দিন মুবারকপুরি নামে লেখকের এই বইটা, আমার মনে হয় বাংলা ট্রান্সলেশনও আপনারা খুঁজলে পাবেন আর রাহিক আল মাখতুম, ইংলিশ ট্রান্সলেশনও আছে, অরিজিনাল এটা অ্যারাবিক। কোরআনে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমানদের যে মেইন ব্যাটেলসগুলো হয়েছিল প্রত্যেক ব্যাটেলই কিন্তু কোরআন শরীফ আলোচনা করেছেন এবং মোটামুটি বলা যায় একটা ডেডিকেটেড সূরাতে। এখন সবচেয়ে বড় বা সবচেয়ে প্রথম যে ব্যাটেলটা সেটা ছিল গাজওয়াত উবাদর আল কুবরা, এবং এটা হয়েছিল বা এটার ডিসক্রিপশান সূরাতুল আনফালে আমরা পাবো ব্যাপকভাবে। তারপরে গাজওয়াত উহুদটা এই আল ইমরানে, গাজওয়াতুল খান্দাক নেক্সট বড় যুদ্ধ বলা যেতে পারে সেটা সূরাতুল আহজাবে ব্যাপক আলোচনা হয়েছে এটার সম্পর্কে। তারপরে বলা যেতে পারে খাইবার অথবা ফাতহ বা হুদাইবিয়া সন্ধিটা সম্পর্কে সূরাতুল ফাতহ মোটামুটি ভালো ডিসক্রিপশান এসেছে। সূরাতুল হাশরেও আমরা পাবো বানু কুরাইদা অথবা বানু নাদিরদেরকে বহিষ্কার করা দেওয়া, গাজওয়াতে তাবুকের একটা সূরাত আত-তাওবা গাজওয়াতে তাবুকটাকে আলোচনা করেছে এবং ওইটার ভিতরে হুনাইন যুদ্ধেরও ডিসক্রিপশান আছে সংক্ষেপে। তো এই যেটা আমি বলতে চাচ্ছি যে মোটামুটি কোরআন শরীফ সব বড় বড় ইভেন্টসগুলোকে টাচ করেছে এবং আমরা দেখব যে ইনশাআল্লাহ যখন এই আয়াতগুলো নিয়ে আলোচনা করব যে হিস্টোরিয়ান্সরা যখন একটা ব্যাটেল ফিল্ড বা একটা হিস্টোরিক্যাল ইভেন্টসকে আলোচনা করে কোরআন একটু ভিন্ন, কারণ কোরআন অবজেক্টিভ ভিন্ন। কোরআন চায় যে হিস্টোরিটাকে এইভাবে দেখা যে ইটস নট হিস্টোরি, এটা রিয়েলিটি, আজকেই হচ্ছে কালকেও হবে। এই যে এই রিপিটেটিভ প্যাটার্ন অফ হিস্টোরি এটা হচ্ছে কোরআন অলওয়েজ ফোকাস করে, হাইলাইট করে। ওই জন্য এখানে খুব একটা স্পেসিফিক কোন ডেটে হয়েছে, কোন লোকেশনে হয়েছে, তাদের নাম কি, মুসলমান আর্মিদের নাম কী, তাদের নাম কী, যেগুলো হিস্টোরিয়ানরা এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করে, কোরআন দেখবেন যে এগুলোর কোনো আলোচনাই নাই। ভিন্নভাবে সাইকোলজিক্যাল সাইডটা, ফ্যাক্টরটা, কী কারণে এটা হলো, যেটা ফিজিক্যাল কারণ না, এটা ফিজিক্যাল কারণ না, তো এগুলা নিয়েই দেখবেন যে এইসব আলোচনা আসছে নেক্সট। এই যেগুলো আয়াত আমরা আলোচনা করব, প্রায় 80টি আয়াত এই গজওয়াত উহুদ। কাজে এই আয়াতগুলো বোঝার জন্য ইটস ইম্পর্টেন্ট যে আমরা এই হিস্টোরিক্যাল ইনসিডেন্সটা খুব তাড়াতাড়ি কভার করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, এই যুদ্ধটা হয়েছিল 7 শাওয়াল শনিবারের দিন, তৃতীয় হিজড়িতে, এবং এটা গজওয়াত উবাদ্রের 1 বছর পরে। এবং আপনারা জানেন যে গজওয়াত উবাদ্রে মুসলমানরা কাফিরদেরকে পুরো ডিফিট করেছে, এবং বড় একটা ভিক্টরি হয়েছিল মুসলমানদের, এবং এটা ফার্স্ট গজওয়া, এবং এটাতে কাফিররা খুবই অপমান ফিল করেছে, কারণ তাদের মানে এই প্রথম এনকাউন্টারে তারা তাদের মান সম্মানটা নিয়ে আর ফেরত যেতে পারেনি, তাই না? গজওয়াত উবাদ্রের যে ঘটনাগুলো এবং বড় বড় সব লিডার্সদেরকে মুসলমানরা হত্যা করেছিল, কাজেই এবং এটার একটা ইনসিডেন্স ছিল যে আবু সুফিয়ানের যেই একটা কাফেলা ছিল, তাই না? তো কাজেই তারা যখন ফেরত গেল বদর থেকে ব্যাক করলো পুরা হেরে যাওয়ার পরে, তারা এই কাফেলাটার যত টাকা পয়সা আছে ওরা বললো যে টাকা পয়সাটাকে আমরা ইউজ করব নতুন আরেকটা ব্যাটেল করতে, সেটা হচ্ছে উহুদ যুদ্ধে। কাজেই তো এই টাকা পয়সাগুলো তারা খরচ করেনি, ওটাকে রেখে দিয়েছে যাতে এটাকে ইউজ করা যায় ফাইন্যান্স করার জন্য নেক্সট যুদ্ধটাকে। এবং তারা বিভিন্ন ওয়ে এবং উপায় তারা ফলো করেছে যে কীভাবে লোকদেরকে জমানো যায়, লোকদেরকে একত্র করা যায় মুসলমানদের এগেনস্টে আরেকটা বড় ব্যাটেল করার, ব্যাটেল প্রিপারেশন নেওয়ার জন্য। ফর এক্সাম্পল, আবু আজ্জা নামে একজন কবি ছিল, এবং আপনারা জানেন সেই সময় কবিতায় মানে হচ্ছে মিডিয়ার যে একটা ইফেক্ট, তাই না? সেলিব্রিটিদের থ্রুতে একটা কজ বা একটা ক্যাম্পেইন করা, এটা তারা বিভিন্ন বড় বড় কবিদেরকে দিয়ে তারা এই কাজটা করলো যে লোকদেরকে সংগ্রহ করা, লোকদেরকে একত্র করা, একটা আর্মি গঠন করার ব্যাপারে। কাজে এভাবে কোরাইশরা 3,000 সৈন্য বা আর্মি তারা জোগাড় করলো, এবং নতুন জিনিস যেটাতে 15 জন মহিলাও ছিল, যাতে তাদের অবজেক্টিভ যে ছেলেদেরকে অ্যাট্রাক্ট করে বা তাদেরকে উৎসাহিত করে বা তাদেরকে এনকারেজ করে যে সামনের দিকে অগ্রসর হও, তাই না? এবং কেউ যদি পিছনে চলে আসে, হটে যায়, তাদেরকে মশকরা করে, টিটকানি দেয় যে হ্যাঁ তোমরা মেয়েদের মতন এভাবে পালিয়ে যাচ্ছ, তো এগুলোর একটা বড় এফেক্ট থাকে। তার মানে যে বোঝা গেল যে তারা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সফট পাওয়ারগুলো তারাও ইউটিলাইজ করেছিল এই কুরাইশরা এই যুদ্ধে। রসুল সাল্লাহ সাল্লামেরও পাওয়ার ছিল, সফট পাওয়ারটা, মানে এটা থেকে একটা লেসন যে তারা যদি কিছু করে আমরাও সেম অ্যাঙ্গেল থেকেও কাজ করবো, তাই না? এরকম না যে আমরা করবো না। যেমন রসুল সাল্লাহ সাল্লামেরও মক্কাতে ইনফরমেন্ট ছিল তাকে খবর দেওয়ার জন্য, তার মধ্যে অন্যতম হচ্ছে আব্বাস, রসুল সাল্লাহ সাল্লামের চাচা, যে কাফের ছিল কিন্তু গোপনে রসুল সাল্লাহ সাল্লামকে খবর দিত যে মক্কাবাসীরা কীভাবে প্রিপারেশন নিচ্ছে এই উহুদ যুদ্ধে। এবং এটা জানার পরেই রসুল সাল্লাহ সাল্লাম যে ফার্স্ট স্টেপটা করলেন যে মদিনাকে প্রোটেক্ট করলেন, হেভি গার্ড দিয়ে প্রোটেক্ট করলেন যাতে হঠাৎ করে যদি তারা না ঢুকতে পারে। এবং রসুল সাল্লাহ সাল্লামের ইনিশিয়াল যে মতটা ছিল যে আমরা মদিনাতেই থাকবো, আমরা মদিনা থেকে বাহির হব না, মদিনাটাকে আমরা প্রোটেক্ট করব, আমরা সবাই মিলে প্রোটেক্ট করব, কাজে আমরা বাহিরে যাব না। এবং উন্নত মানের যে লোকটি রসুল সাল্লাহ সাল্লামের এই প্ল্যানটাকে সাপোর্ট করেছিল, সেটা হচ্ছে মুনাফিকদের লিডার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে আবি সালুল। কিন্তু তখন পর্যন্ত তার এই নিফাকের মেন ইয়েটা তখনও প্রকাশ পায়নি, তাই না? তখনও প্রকাশ পায়নি, এবং তার মেন উদ্দেশ্য ছিল যে এখানে থাকলে হয়তো নট রসুল সাল্লাহ সাল্লাম একটা পার্টিকুলার উদ্দেশ্য ছিল, যে মদিনাকে তারা সবাই মিলে প্রোটেক্ট করবে, কিন্তু তার উদ্দেশ্য যে বাসার ভিতরে লুকায় থাকলে হয়তো কেউ টের পাবে না, যাতে যুদ্ধে পার্টিসিপেট না করতে হয়। এনিওয়ে অনেক সাহাবিরা ছিল, আপনারা জানেন যে বদর যুদ্ধেতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাদের উপরে ওয়াজিব করেন যে তোমরা বদর যুদ্ধে আসো, কারণ রসুল সাল্লাম যখন বাহির হয়ে গিয়েছিল তার ইন্টেনশন ছিল আবু সুফিয়ানের কাফিলাকে মোকাবিলা করা, নট কুরাইশদের সাথে যুদ্ধ করা। ওইটা পরে ঘটনাটা ওইভাবে আনফোল্ড করেছে, কাজেই অনেক সাহাবিরা আছে যারা পার্টিসিপেট করেনি বাদের যুদ্ধে এবং তাদের মন খারাপ হয়ে যায় যে আমরা ফার্স্ট যুদ্ধটাকে মিস করলাম। ওই জন্য তারা বেশি এনকারেজড হয়ে রসুল সাল্লামকে বললো যে না, আমরা মদিনাতে থাকতে চাই না, আমরা বরং তাদের সাথে যে ফেস করতে চাই এবং তাদের সাথে আমরা যুদ্ধেতে ঢুকতে চাই, তাই না? স্পেশালি তাদের ভিতরে ছিল হামজা, রসুল সাল্লামের চাচা, তার এই মতটা সে খুব পাওয়ারফুলি ফোর্সফুলি সে পেশ করলো রসুল সাল্লামের এবং কিছু কিছু যুবকরা। এনিওয়ে তখন রসুল সাল্লাম রাজি হলো যে বাহির হয়ে যেতে এবং এক হাজার আর্মি সংখ্যা নিয়ে রসুল সাল্লাম মদিনা থেকে বাহির হওয়ার জন্য রেডি হলেন। এবং বাহির হওয়ার পরে রসুল সাল্লাম দেখলেন যে তাদের সাথে প্রায় অনেকজন খুব সুন্দর এবং ওয়েল প্রিপেয়ার্ড আর্মি একটা একটা গ্রুপ দেখতে পেলেন। বললেন যেটা কারা? বলো যেটা ইহুদিরা, তারাও চায় যে পার্টিসিপেট করতে মদিনাবাসীদের সাথে। তখন রসুল সাল্লাম বললেন যে না, আমি আমার এই যুদ্ধে কাফেরদের কোনো হেল্প নিব না। এই যুদ্ধে সাহাবিদের ভিতরে সব ছোটো ছোটো সাহাবিরাও যোগ দেওয়ার জন্য প্রতিযোগিতা করে নেমে গেল। হ্যাঁ, সেই সময়কার ইয়াং মানে 12 বছর, 11 বছর, 10 বছর এরা সবাই পার্টিসিপেট করতে চায়। তার মানে দেখেন সেই সময় তাদের এই যুদ্ধতে পার্টিসিপেট করার কত ইচ্ছা, তাই না? এখনকার সময় এই রকম বয়সের অ্যাটেনশানটা সব গ্যাজেটেই সারাদিন তারা শেষ করে ফেলে। এনিওয়ে তো সবাই মিলে প্রতিযোগিতাতে নামলো যে আমরা যেতে চাই। ইভেন কেউ কেউ নিজেকে একটু বড়, রসুল সাল্লাম বললেন যে না, 15 বছরের কমে আমি কাউকে নিব না। তো ওই জন্য অনেকে কাঁদাকাঁদি শুরু করলো। আবদুল্লাহ ইবনে ওমর কেউ, সে বয়স কম ছিল, কেউ কেউ একটু পাটা উঁচা করে দাঁড়া হচ্ছে যাতে শো করে যে আমি একটু বেশি লম্বা, যাতে আমাকে রিজেক্ট না করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন তাদের যে এই এই ভালোবাসাটা জিহাদে পার্টিসিপেট করার জন্য, অফকোর্স এটার পিছনে তাদের ফাদার মাদার এবং হোল সোসাইটিটা এরকমভাবেই গ্রো আপ করেছে, আনলাইক আমাদের আমাদের সময়কার মতন, তাই না? ইভেন রসুল সাল্লাম এই ক্যাটেগরির ভিতরে একজন খুবই ফেমাস ছেলে ছিল যে খুব ভালো মতো তীর দিয়ে মারতে পারতো, তাকে অ্যাকসেপ্ট করলো। যখনই তাকে অ্যাকসেপ্ট করলেন তখন তার খুব ক্লোজ একজন ফ্রেন্ড ছিল, যাকে অ্যাকসেপ্ট করলেন, নাম রাফিয়া ইবনে খুদাইজ। তার খুব ক্লোজ ফ্রেন্ডের নাম সামুর ইবনে জুনদুব। সে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে রসুল সাল্লাম, আপনি তাকে আমার ফ্রেন্ডকে রাফিয়াকে আপনি অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু আমি কিন্তু তার থেকেও বেশি শক্তিশালী এবং আমি প্রুফ করে দিতে পারবো। কীভাবে প্রুফ করবে? আমরা দুজন একসঙ্গে রেসলিং করবো। কাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাফে এবং তার ফ্রেন্ড খুদাইজ রেসলিং করে দেখা গেল যে সামুরা রাফেকে মাটিতে ফেলে দিল। তখন রসুল সাল্লাম দুই ফ্রেন্ডকেই অ্যাকসেপ্ট করলেন পার্টিসিপেট করার জন্য। এটাই ছিল একজন এক্সেপশন। যাই হোক, রসুল সাল্লাম এই সব ঘটনাটা ঘটছিল শুক্রবারের দিন। তারপরের দিন ফজরের সময়, তার মানে শনিবারের দিন, 7 শাওয়াল তৃতীয় হিজড়িতে রসুল সাল্লাম বাহির হয়ে পড়লেন। এবং ঠিক এরকম ক্রুশিয়াল টাইমে যখন প্রায় মোকাবেলা করলো, মানে ওইদিকে কাফেরদের আর্মিরাও এসে অলরেডি ক্যাম্পিং করেছে ওই ওহদের একটা সাইডে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যে স্টেশনে যখনই নামলো, ওই সময় আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিকটা, সে 300 আর্মিকে নিয়ে ডিফেক্ট হয়ে হটে গেল এবং সে বলল যে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো চেয়েছিলাম মদিনাতে করতে, আপনি আমার কথাটা শোনেননি, কাজে আমি এখন হটে যাচ্ছি। এরকম একটা ফেক এক্সকিউজ দিয়ে সে হটে গেল এবং ইচ্ছে করে, সে ইন্টেনশনটা কিন্তু অনেক আগে থেকে হটার ইন্টেনশন ছিল, কিন্তু সে ইচ্ছে করে একেবারে লাস্ট মোমেন্টে করেছে যাতে ইসলাম বা মুসলমানরা আরও বেশি সাইকোলজিক্যালি ডিফিটেড হয়ে যায়। ইভেন তারা এনকারেজ করলো অন্য অন্য কিছু ট্রাইবদেরকে, যারা মুনাফিক ছিল না, এরকম ট্রাইবদেরকেও করলো, যেমন বানু হারিসা এবং বানু সালামা, যে তারাও অলমোস্ট ডিসিশন নিয়েছিল যে তারাও ব্যাক করবে মদিনাতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রোটেক্ট করেছে এবং এটা সম্বন্ধেও আমরা আয়াত দেখব। কাজেই এইভাবে যেটা হলো যে ওহুদ পাহাড় আছে, আপনারা যারা মদিনাতে গেছেন ওহুদ পাহাড় আছে, তো ওহুদ পাহাড়টাকে তাদের পিছনে রেখে মুসলমানরা, মুসলমান আর্মিটা ওইভাবে ওইখানেই তাদের ক্যাম্পিং হলো এবং মুসলমানদের রাইট সাইডে ছিল মিকদাদ ইবনে আমরু এবং লেফট সাইডে ছিল জুবাইর ইবনে আল আওয়াম, দুজনই মুহাজিরিন। এবং মুসলমানরা ফেস করছে কাফেরদেরকে মুসলমানদের পিছনে ওহুদ পাহাড়। জাস্ট ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, আমার কাছে ম্যাপ থাকলে আরও ভালো হতো, হয়তো এরকম একটা ম্যাপ আপনাদেরকে শো করতে পারি যে এখানে যেই দেখতে পাচ্ছেন যে এটা ওহুদ পাহাড়, মুসলমানরা এখানে আছে আর আর কাফেররা এখানে, মুশরিকিনরা, আর এটা হচ্ছে মদিনা। ওকে, আর মুসলমানদের এই সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে একটা ছোট পাহাড়, ওই ছোট পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন ভালো যারা তীর মারে তাদেরকে ওইখানে ওই পাহাড়টার উপরে রেখে বললেন যে তোমরা আমাদেরকে প্রোটেক্ট করো এবং খুব ভালো মতো প্রোটেক্ট করো, এবং যদি আমাদেরকে দেখো যে আমরা পুরা আমাদেরকে সবাই খেয়ে ফেলছে তাও নামবো না, এটা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদেরকে নামতে বলবো, যদি আমরা জিতেও যাও নামবো না, আমরা হেরে গেলেও নামবো না, আমাদেরকে জাস্ট প্রোটেক্ট করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিডারশিপ এবং কমান্ডার ইন চিফ এবং আর্মির দক্ষতা, একটা একটা এই এই ব্যাটেল ফিল্ডের স্ট্র্যাটেজিক পজিশনিং করা এই 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 যুদ্ধে খুব ভালো মতো প্রকাশ পায়, এবং এরকম খুব ভালো মতো ট্যাকটিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মানে পুরা ব্যাটেল ফিল্ডটা সুন্দর করে স্টাডি করে এরকম অ্যাডভান্টেজিয়াস পজিশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 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 ডিস্ট্রিবিউশনটা করলেন তার আর্মিকে। এবং এই 50 জন যারা তীর মারত তাদের লিডারের নাম ছিল আবদুল্লাহ ইবনে জুবাইর। তারপরে এভাবে শনিবারের দিনের ঘটনাগুলো বলছি যে আস্তে আস্তে কীভাবে প্রিপারেশান নিচ্ছেন। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তরোয়ালি নিয়ে বললেন যে এই তরোয়ালটার হকটা কে আদায় করতে পারবে, অনলি সে সামনে আসো। তখন বড় বড় সাহাবিরাও সাহস পেল না, তখন আবু দুজাহানা, নামটা মনে রাখেন, আবু দুজাহানা বলল যে এটার হকটা কী হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বললেন যে এটা দিয়ে শত্রুদেরকে মোকাবেলা করবে যতক্ষণ পর্যন্ত না এই তরোয়ালটা বেঁকে যায়, হাত্তা ইয়ান হানি। তখন বললেন যে ঠিক আছে আমি রাজি আছি, আমার কাছে দেন। তখন আবু দুজাহানা এই তরোয়ালটা নিয়ে নেমে গেল যুদ্ধের ময়দানে। এখানে দেখা গেল যে কিছু কিছু মুনাফিকিন তাদের রোল যে এরকম টাইমে কীভাবে স্নায়ুযুদ্ধ যুদ্ধ সাইকোলজিক্যাল প্রেশার তারা এক্সারসাইজ করে, তাদের ভিতরে আবদ আমরু আল ফাসিক আল আউসি, সে যে আবু সুফিয়ানের দিকে ঢুকে গেল, তার আবু সুফিয়ানের আর্মিতে জয়েন করলো, এবং বাই দ্য ওয়ে মুশরিকিনদের আর্মির লিডার ছিল আবু সুফিয়ান এবং তাদের রাইট সাইডে ছিল খালিদ ইবনে ওয়ালিদ এবং লেফট সাইডে ছিল ইকরিমা ইবনে আবি জাহল, আবু জাহলের ছেলে ইকরিমা। এবং মহিলারাও, আমি আগেরবার বলেছিলাম যে কুরাইশদের ভিতর থেকে মেয়েরাও পার্টিসিপেট করেছিল এবং তাদের লিডার ছিল হিন্দ বিনত উতবা, এবং সে হচ্ছে আবু সুফিয়ান, যে মুশরিকিনদের লিডার, তার ওয়াইফ, এবং তার মেন কাজ ছিল এনকারেজ করা লোকদেরকে পার্টিসিপেট করার জন্য। তো এইভাবে তারাও এইভাবে নেমে গেল যুদ্ধের ময়দানে। তালহা আল আবদারি, তালহা নামে একজন মুশরিক, সে একটা উটের পিঠে উঠে বলল যে কে আমাকে মোকাবেলা করবে। এইভাবে সাধারণত যুদ্ধ স্টার্ট হতো, যুদ্ধ ডাইরেক্টে শুরু হতো না, এরকম মুবারাজা হতো, ওইখান থেকে একজন আসতো তাকে আরেকজন ফেস করতো, এরকম করে কয়েকটা রাউন্ড হতো, তারপরে সবাই একভাবে নেমে যেত। তো এটা তালহা যখন বলল, সে একটা উটের পিঠে ছিল এবং তালহা হচ্ছে ওয়াজ ওয়েল নন আরবদের ভিতরে যে তাকে কেউ মোকাবেলা করতে কেউ রাজি হয় না, কারণ জানে যে তার সাথে মোকাবেলা করা মানেই হচ্ছে নির্ঘাত, একটা মৃত্যু হয়ে যাবে। তো যাই হোক, তার সাথে কেউ রাজি হলো না। তারপরে জুবাইর ইবনে আল আওয়াম, সে এক লাফ দিয়ে উটের পিঠে উঠে যায়, তার সাথে মোকাবেলা করে তাকে মাটিতে ফেলে মেরে ফেলল। এবং এখানে রসুল সাল্লাম একটা হাদিস বলেছিলেন যে প্রত্যেক নবীর এরকম ফ্রেন্ড আছে, হাওয়ারি লেকুল্লি নবী এন হাওয়ারি ও হাওয়ারি ইয়া জুবাইর, মানে ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তাদেরকে হাওয়ারি বলা হতো। তো বলছে যে প্রত্যেক নবীর এরকম হাওয়ারি আছে এবং আমার হাওয়ারি হচ্ছে জুবাইর। তার মানে তার উপরে খুশি হয়ে এই ঘটনার পরে রসুল সাল্লাম এই কথাটা বললেন। যাই হোক, যুদ্ধ যখন স্টার্ট হয়ে গেল তখন মুসলমানরা মানে পাইকারি রেটে কাফেরদেরকে মারা শুরু করলো। আপনারা জানেন যে যুদ্ধে একজন থাকতো যাকে বলা হয় হামিলুল লিওয়া, মানে হচ্ছে যে ফ্ল্যাগটা নেয়। কাফেরদের ফ্ল্যাগ একজনের সাথে ছিল, মুসলমানদের ফ্ল্যাগ মুসাইদ ইবনে জুবাইরের সাথে ছিল, আর কাফেরদের ফ্ল্যাগ ছিল একটা একটা ট্রাইবের ভিতরে বা সাব ট্রাইব কুরাইশ, যেটা হচ্ছে বানু আব্দুদ্দার। তো আব্দুদ্দারদের সাতজন একটার পর একটা মারা গেল, কারণ ওই ফ্ল্যাগটা যদি মাটিতে পড়ে যায় ইটস লাইক এ ডিক্লারেশন যে না, ওই আর্মিটা হেরে গেছে। ওই জন্য ওই সবসময় অ্যাক্টিভিটিটা হতো ফ্ল্যাগকে কেন্দ্র করে। ওই জন্য মুসলমানরা একবারে পুরো আপার হ্যান্ড হয়ে গেলো, একটার পর একটা কাফেররা মরে যাচ্ছে, একটা করে লোককে মারছে যে ফ্ল্যাগ ধরে আসে মুশরিকিনদের, মুসলমানরা তাকে শেষ করে ফেলছে, আরেকজন এসে ফ্ল্যাগটা নিচ্ছে। এরকম করে সাতজন একটা ফ্যামিলির, যারা আব্দুদ্দার, তারা মারা গেল। তারপরে আরও চারজন মারা গেল, যেটা তাদের মানে একটা কয়েকটা ভাই এভাবে মারা গেল, তারপর আরও চারজন, তার মানে দশজন এভাবে মারা গেল। তারপরে লাস্টে হচ্ছে তাদের একটা চাকর মানে কৃতদাস, কারণ ওই ফ্যামিলির আর কেউ নাই, একবার সবাইদেরকে মুসলমানরা শেষ করে ফেলো, কিন্তু তাদের একটা কৃতদাস এসে লাস্টে ওইটাকে ক্যারি করলো এবং সেটাও তাও সেও মারা গেলো। মানে এগারো জন মারা গেলো এবং ফ্ল্যাগটা মাটিতে পড়ে আছে, কেউ আর তোলার কারো সাহস নাই, কারণ যুদ্ধে মুসলমানরা একবারে পুরো 100% জিতে গেছে। এখানে দুজনের নাম বলি, ওসমান নামটা মনে রাখেন, সে একজন মুনাফিকিন ছিল কিন্তু খুব সুন্দরভাবে যুদ্ধেতে যোগদান করলো এবং কাফেরদেরকে একটার পর একটা মারা শুরু করলো, কিন্তু তার মানে খুবই যোদ্ধার বীর যোদ্ধা এবং কারেজ এবং সাহস এবং মানে সব কোয়ালিটি আছে অ্যাজ এ অ্যাজ এ অ্যাজ এ অ্যাজ এ মুসলিম বা অ্যাজ এ আর্মির যেগুলো কোয়ালিটি থাকে সবই আছে, কিন্তু তার ইন্টেনশানটা অন্যরকম। তার ইন্টেনশানটা হচ্ছে যে আউস গোষ্ঠী অথবা তার ট্রাইবকে সে ট্রাইবাল বেসিস, এই ন্যাশনালিজম টাইপের, নট ইসলামের জন্য সেটা করেনি। ওই জন্য লাস্টে রসুল সাল্লাম তাকে বলছে যে সে আহলে নার, আগুনবাসী। তো একজন সাহাবি ঠিক করলো যে দেখবো যে এত বেশি যুদ্ধ করছে, এত সুন্দরভাবে যুদ্ধ হচ্ছে, তাকে কেন রসুল সাল্লাম বলেন আগুনবাসী। তারপর দেখা গেল যে সে এরকম যুদ্ধ করতে 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 যখন সে তার অনেক ইনজুর্ড হয়ে গেল, তখন সে তরবারটাকে তার পেটের উপরে চাপ দিয়ে সে নিজে আত্মহত্যা করে মারা গেল। তখন সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি সাক্ষী দিচ্ছি যে আপনি সত্যিকারই আল্লাহর রসুল, কারণ এই এই ঘটনা ঘটেছে। তো এটার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা হাদিস বললেন, যেটা খুবই ফেমাস হাদিস, যে কিছু কিছু লোক আছে যে জান্নাতবাসীর কাজ করে, করতে 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 একবারে মরে যাওয়ার আগে প্রায় তার আর জান্নাতের ভিতরে মাত্র কয়েকটা স্টেপ আছে, প্রায় জান্নাতে ঢুকেই গেল, তারপরে দেখা যায় যে তার তকদিরটাকে আবার টেনে নিয়ে যায় এবং লাস্টে সে একটা খারাপ কাজ করে মারা যায়। আবার উল্টার কথাটা বললেন, হ্যাঁ, তাই আমালু বিআমালি আহলিন নার হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাআ, মানে এক হাত দূরে আছে আগুন থেকে, সারা জীবন খারাপ কাজ করছে, লাস্টে এসে একটা ভালো কাজ করে সে জান্নাতে চলে গেল। এবং এইটার এক্সাম্পলও আমরা এই যুদ্ধে আমরা দেখলাম, কাজমান ওইটা সাইডে একটা এক্সাম্পল। আবার অপোজিট সাইডও দেখা গেছে যে মুখাইরিক নামে একজন ইহুদি, সে জানেন তো এই যুদ্ধটা হয়েছিল শনিবারের দিন, এবং ইহুদিরা শনিবারের দিন বলতো যে না, শনিবার দিন আমরা সাবাত, তাই না, তাদের সমুদ্রের শনিবারের দিন তারা কোথাও বাইর হয় না। তখন সে মুখাইরিক এগুলো সব কিছু বাদ দিয়ে বললো যে বাদ দাও তোমাদের শনিবার, আমি মুসলমানদের সাথে যুদ্ধ করব। এবং সে ভালো নিয়াতেই যুদ্ধ করেছিল এবং ওইখানে সে মারা গেল, এবং মারা যাওয়ার আগে সে বললো যে আমার সব টাকা পয়সাটা মুসলমানদেরকে আমি দিয়ে দিলাম তারা তাদের কাজে ইউজ করার জন্য, এবং সে কোনো নামাজ ছাড়াই মারা গেছে। এজন্য একটা রাকাত নামাজও সে পড়েনি, কিন্তু এই শহীদ হয়ে এই জিহাদের ময়দানে মারা গেছে, এবং রসুল সাল্লাম তার সম্বন্ধে বলছেন মুখাইরিক খাইরু ইয়াহুদ, ইহুদিদের ভিতরে বেস্ট হচ্ছে মুখাইরিক। আবু দুজানা মনে আছে না, আবু দুজানা সে রসুল সাল্লামের কাছ থেকে এই তরবারিটা নিয়ে মানে এমন এই 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 যুদ্ধে আবু দুজানার মতন এরকম হয়তো কেউ এরকম স্কিল, মানে একটা আর্মি আছে তো, তাই না, কাফেরদের আর্মি, কাফের এই এই তরোয়ালটা নিয়ে দুই দিকে মারতে 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 পুরো আর্মিটাকে ছেদ করে একবারে লাস্ট পর্যন্ত চলে গেছে। ওখানে কারা ছিল? মহিলারা ছিল, কিন্তু মহিলারাও পুরুষদের মতন এই আর্মির আর্মরটা পরেছিল, কাজে মারতে 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 লাস্টে যে একজনকে যখন মারতে গেছে দেখা যায় ওয়াও করে চিল্লে উঠেছে, এবং ভয়েসটা একজন মহিলার ভয়েস, তখন তাকে মারেনি, বলছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরোয়ালটা দিয়ে আমি নারীকে মেরে এরকম কোনো কেলেঙ্কারি করবো না, কাজে তাকে ছেড়ে দিয়েছে। এইভাবে আবু দুজানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরোয়ারির হকটা ঠিক মতো আদায় করেছে, যতক্ষণ পর্যন্ত না এই তরোয়ারটা বেঁকে গেছে, যেটা হক, যেটা রসুল সাল্লাম বলছিলেন যে এটার এই তরোয়ারিটার হক আদায় সে করেছিল। এই ঘটনার ভিতরে একটা লোক পার্টিসিপেট করেছিল, তার উদ্দেশ্য শুধু একটা, ওয়াহশী নামে একজন কৃতদাস, তার উদ্দেশ্য যে হামজাকে মারবে, কারণ তার মুনিব, সে একজন কৃতদাস ছিল, তার মুনিব জুবাইর ইবন মুতআম তাকে পাঠিয়েছিল এই আর্মিতে যে তোমার কাজ হচ্ছে শুধু হামজাকে মার, কারণ বদর যুদ্ধে হামজা এই জুবাইর ইবন মুতআমের চাচাকে মেরে ফেলেছিল, তো আইমা ইবন আদি, কাজেই সে পার্টিসিপেট করেছিল। এবং সে ওয়াহশী হাবাসার বা সিনিয়র এই কৃতদাসটা, সে খুবই এক্সপার্ট ছিল কাউকে মানে তীর দিয়ে বা বল্লম দিয়ে ইয়ে করার, তো বল্লম নিয়ে সে জাস্ট একটা জায়গাতে লুকায় আছে, দেখছে যে হামজা কোথায়, জাস্ট হামজাকে ফলো করছে, এরকম একটা পজিশন পেয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুকে সে মেরে ফেলল, এবং হামজা রাদিয়াল্লাহু আনহু সে পড়ে গেল, এবং তারপরে সে আবার বল্লমটা নিয়ে যায় তার তাঁবুর মতে বসেছিল, মানে আর কোনো পার্টিসিপেট করে না, তার মিশন কমপ্লিট, তাই না। তো এটা ছিল ওয়াহশী। ওয়াহশী সম্পর্কে আমরা টাইম পেলে আবার পড়বো, যে পরে সে তওবা করে মুসলমান হয়ে গেছে, এবং সে বলেছিল যে আমি আল্লাহর সবচেয়ে ভালো বান্দাকে মেরেছি, কাজেই এটা তওবা হচ্ছে আল্লাহর সবচেয়ে ঘৃণিত ব্যক্তিকে আমি মারলে হয়তো আল্লাহ আমার তওবাটা কবুল করতে পারেন, কাজে সেই ইয়ামামা যুদ্ধতে মুসাইলামা আল কাদ্দাবকে ওয়াহশী কিন্তু মেরেছিল সেম ওয়েতে, এই তওবাটা করার জন্য আল্লাহ ইনশাআল্লাহ তার তওবাটা কবুল করেছেন। এখানে যুদ্ধর হান্দালা নামে একজন লোক ছিল সাহাবি আনসারদের, সে যা যুদ্ধের রাতে বিয়ে করলো, বাসর রাতে ফার্স্ট টাইম তার বউয়ের সাথে মিলন করলো, এবং ওই টাইমে তার কানে আসলো জিহাদের ডাক। তো জিহাদকে তারা এতই পছন্দ করতো যে সে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে, বিছনা থেকে লাফ দিয়ে আর্মিতে যা যোগ করলো, এবং ওইখানে শহীদ হয়ে মারা গেল। তারপরে যুদ্ধের ব্যাটেলফিল্ডে দেখলো সাহাবিরা যে সে একটা অন্য জায়গাতে একটু উঁচা একটা স্থানে বদরে পড়ে আছে, শহীদ হয়ে মারা গেছে, এবং তার বডিটাতে কে যেন গোসুল করে দিয়েছে। হ্যাঁ, তখন রসুল সাল্লাম বললেন যে তার ফ্যামিলিকে আস করো তো, কী জন্য এই ঘটনাটা ঘটলো। তখন তার ফ্যামিলিটা বললো এরকম এরকম হয়েছে, সে সহবাস করার পরে বাসর রাতে পার্টিসিপেট করেছে এবং গোসুল করারও সময় পায়নি জানাবা থেকে, তাই না, ফেরেস্তারা তাকে গোসল করে দিয়েছিল, জন্য তাকে বলা হয় হানবালাত গাসিল আল মালাইকা। হ্যাঁ, তার এই টাইটেলটাই এইভাবে পেয়েছে সেই দিন থেকে। যেগুলো কিছু কিছু গ্লোরিয়াস যেগুলা ঘটনা এই যুদ্ধে ঘটেছে সেগুলোর কথা বললাম। যাই হোক, একটা পর্যায়ে যেটা হলো আমি বললাম যে 100% মুসলমানদের কন্ট্রোলে ছিল এই যুদ্ধটা, এবং যখন কন্ট্রোলে ছিল এই কাফেরদের পতাকাটাও পড়ে গেল, পতাকাটা নেওয়ার আর কেউ নাই, অলমোস্ট অফিসিয়ালি ডিক্লার যে কাফেররা হেরে গিয়েছে এবং মুসলমানরা বদরের মতন আবার সেকেন্ড ব্যাটেলেও জিতে গেল, তাই না, এবং কাফেররা সবাই পালায় চলে যাচ্ছে, নারীরা পাটাকে তাদের সে সময় ম্যাক্সির মতন ছিল, এটা উচ্চার দিকে উঠায় হাঁটুর উপরে পাটা উঠায় ওয়া ওয়াও করে চিল্লাতে চলে যাচ্ছিল। যখন তারা চলে যাচ্ছিলো মুসলমানরা তাদেরকে ফলো করে যাকে পারছিল মেরে ফেলছিল, আর কী করলো, গনিমা ওগুলা কানেক্ট করা শুরু করলো, গনিমা যেগুলা তারা ফেলে গিয়েছে, যেগুলা অস্ত্র অথবা মূল্যবান জিনিস গনিমত হিসাবে তারা কালেক্ট করা শুরু করলো। এবং এই সময় তারা এই পাহাড়ে যারা ছিল, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে আমরা হেরে যাই অথবা জিতে যাই তোমাদের কাজ হচ্ছে পাহাড়ে থাকো, খবরদার নামো না, কারণ তারা একটা স্ট্র্যাটেজিক পজিশনে ছিল এবং কাফেরদেরকে তারা তীর দিয়ে পিছন দিক থেকে যেন তারা না আসতে পারে এইভাবে প্রোটেক্ট করতো। যাই হোক, 50 জনের মধ্যে 40 জনই নেমে গেল, তারা শুনলো না, বললো যে গানিমা গানিমা, সবাই তো গানিমাত নিচ্ছে, আমরা তো অফিসিয়ালি জিতে গেছি, সবাই আমরা নেমে যাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন ছিল না এবং তাদের লিডার আব্দুল্লাহ ইবনে জুবাইর তাদেরকে বারবার বলছিল খবরদার নেমো না, খবরদার নেমো না, কিন্তু শোনেনি। কাজেই আব্দুল্লাহ ইবনে জুবাইর সে তার সাথে আরও 10 জন মিলে তারা থেকে গেল, আর বাদ বাকি 40 জনই নেমে গেল কালেক্ট করতে। এবং সঙ্গে সঙ্গে খালিদ ইবনে ওয়ালিদ সে টের পেল যে এই তো আমাদের এটাই হচ্ছে সুযোগ, তখন সে পিছন দিক থেকে এসে এই 10 জনকে ফার্স্ট মেরে মুসলমানদের পিছন দিক, তার মানে মুসলমানরা এখন স্যান্ডউইচড হয়ে গেল। যখন খালিদ বিন ওয়ালিদ তাদের পিছন থেকে আসলো, মুসলমানরা মুশরিকিনদেরকে তাড়াও করছে, কিন্তু পিছনে যে তীর দিয়ে যাদেরকে প্রোটেক্ট করে রাখবে তারা তো সবাই মারা গেল। তখন খালিদ বিন ওয়ালিদ যখন পিছন থেকে আসলো এবং মেসেজ পাঠালো যে আমরা এই দিক থেকে অ্যাটাক করছি, তখন মুসলমানরা স্যান্ডউইচড হয়ে গেলো দুইজনের ভিতরে, এবং রাসূল সাল্লাম ছিলেন পিছনের দিকে এবং খালিদ বিন ওয়ালিদ যখন পিছন দিক থেকে আসলো প্রায় রাসূল সাল্লামের কাছেই তারা পৌঁছে গেল। এবং এই টাইমে তাদের অফকোর্স সবচেয়ে বড় উদ্দেশ্য যে রাসূল সাল্লামকে হিট করে মেরে ফেলা, তাই না? ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেরকম প্রোটেকশন ছিল না। মানে এই টাইমে এখন রাসূল সাল্লামের দুইটা অপশান আছে, কারণ এখন মুসলমানদের ভিতরে এখন ক্যাসিটি সৃষ্টি হয়ে গেল। মুসলমানরা দেখছে যে মুশরিকিনরা ওই দিক থেকে আসছে, আবার খালিদ বিন ওয়ালিদ ওই দিক থেকে আসছে, তারা এখন পুরো স্যান্ডউইচড হয়ে গেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা খুঁজছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 9 জনের মতন সাহাবি ছিল, মোস্টলি আনসার, এবং তার সাথে আপনার তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই 2 জন মুহাজিরিন ছিল, কিন্তু বাদবাকি 7 জনই ছিল আনসারদের ভিতরে। এরকম ঘটনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে ডেকে ডাকলো, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা, আমার কাছে আসো। তো অফকোর্স খালিদ বিন ওয়ালিদের এবং তার সাথে যারা ছিল তারা এই শব্দটা শুনতে পেল, ইয়া ইবাদাল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতো যে আমি যখনই বলবো ইয়া ইবাদাল্লাহ তখন মুশরিকিনরা শুনবে এবং আমার উপরে অ্যাটাক করবে। তো এটাই শো করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরেজ, কারণ সে চেয়েছিল যে মানে ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালায় চলে যেতে পারতো পাহাড়ের দিকে এবং মুসলমানরাও ওইভাবে খতম হয়ে যেত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছে না, আমরা আবার একত্র হয়ে একটা সেন্টার আবার তৈরি করি। কাজেই যখনই ইবাদাল্লাহ কথাটা মুসলমানদের কানে আসার আগে কাফেরদের কানে আরও বেশি আসলো এবং সঙ্গে সঙ্গে তারা সব এনার্জিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফেললো। এবং এই টাইমে যে এরকম সাহস এবং করেজ এবং মানে এরকম ধরনের স্যাক্রিফাইস, মনে হয় যুদ্ধের ব্যাটেলে এরকম কোনো হিস্ট্রি নাই যে এই 9 জন 7 জন আনসার একটার পর একটা মারা গেল, যে তারা দৌড়ায় আসে যে একটা তীর আসার আগে যেন তীরটাকে সে ক্যাচ করছে তার বুক দিয়ে এবং সে মারা যাচ্ছে। এরকম করে তারা রসুলের চারিদিকে একটা ঢালের মতন তৈরি করলো এবং একটার পর একটা সবাই মারা যাচ্ছে। কিন্তু এগুলোর ভিতরে দেখা গেলো সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং তালহা ইবনে উবাইদুল্লাহ, এই 2 জন সাহাবি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করছে। এবং এই টাইমটা ছিল বলা যেতে পারে উহুদ যুদ্ধের সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট, যে ইসলামটাকে প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং এটার ভিতরে একটা রিউমারও চলে আসলো, মানে এই সব ক্যাসিটির ভিতরে দুই দিক থেকে স্যান্ডউইচ হয়ে গেছে, এটার ভিতরে একটা রিউমার ছাড়লো, হতে পারে শয়তানই ছেড়েছে এই রিউমারটা, যে যে মুহাম্মদ কদ কুতিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। তো এটাতে দেখা গেছে যে অনেক মুসলমানদের ভিতরে তারা সাইকোলজিক্যালি পুরো ডাউন হয়ে গেল, এত এনার্জি পাওয়ার পরে, এত পুরো তাদের চোখের সামনে তারা ভিক্টোরিটা দেখার পরে এভাবে সাইকোলজিক্যালি সবাই ডিফিটেড হয়ে গেল। অনেকে মদিনাতে পালায় চলে গেল, কেউ কেউ পাহাড়ে চলে গেল, কারণ এখানে আর কোনো ইয়ে নাই, তাই না? মুসলমানদের যে আর্মির যেই লিওয়াটা ছিল, এটা মুসআব ইবনে উমাইরের সাথে ছিল, লিওয়া মানে ফ্ল্যাগটা, তাই না? সে তাকে মেরে ফেললো, বা যে ডান হাত দিয়ে ধরে রাখছিল ডান হাত কেড়ে ফেললো, বা হাত দিয়ে ধরে রেখেছিল বা হাত কেড়ে ফেললো, তখন দুই হাত দিয়ে এভাবে বুকের মধ্যে ধরে রাখছিল, তাকেও মেরে ফেললো। তারপরে অন্য আরেকজন এসে এটা নিল। তো যাই হোক, এরকমভাবে একটার পর একটা সাহাবিরা মারা যাওয়া শুরু করলো, এবং একটা ক্যাসিটি তৈরি হলো ইন টু দ্য এক্সটেন্ট যে মুসলমানরা মুসলমানদেরকে মেরে ফেলো, কারণ আর জানেন সামনে কে আছে, জাস্ট নিজেকে ডিফেন্ড করতে যেয়ে দেখা গেল যে একটা সাহাবি হুদাইফা ইবনুল ইয়ামান, তার বুড়া ফাদার মুসলমানরা ভুলে তাকে মেরে ফেললো, তাই না? এবং হুদাইফা চিল্লাচ্ছিল যে এটা আমার আব্বা মারেন না, কিন্তু কে কার কথা শুনে, কারণ সব কিছুই এখন ওলট পালট হয়ে গেছে, তাই না? তো এটা একটা খুবই ক্রুশিয়াল মোমেন্ট ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই ইচ্ছা ছিল, এবং এটার হেকমা সম্পর্কে এগুলোর সম্পর্কে ডিটেলস আয়াত আসবে, তখন হয়তো আমরা আরও বেশি বলতে পারবো। এবং এরকম টাইমে সাহাবিদের ভিতরে যে ইমান এবং তাকওয়া এবং আল্লাহর ভয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এগুলো সব কিছু প্রকাশ পেল যে এরকম টাইমে খুব গ্লোরিয়াস কিছু কিছু ঘটনা আপনারা ইনশাআল্লাহ এই গাজওয়াতে উহুদের স্টোরিটা পড়ে আপনারা শুনবেন। যেমন আনাস ইবনে নাদর, তাই না? আনাস ইবনে নাদর দেখলো যে এরকম একটা ক্যাশ সিচুয়েশানে, তখন সে সব কিছু রেখে দিয়ে ঢুকে গেল ময়দানে রাসূল সাল্লামকে ডিফেন্ড করার জন্য এবং ইসলামকে ডিফেন্ড করার জন্য। এবং সে বলল যে আমি উহুদ থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি, এবং সে অনেক মুশরিকদেরকে মেরে তারপর নিজেও সে মারা গেল, এবং এতভাবে সে আহত হয়ে গেছিলো যে তার লাশটা দেখে চিনতে পারছে না যে এটা কে। তারপরে লাস্টে তার বোন চিনতে পেরেছে তার হাতের হয়তো আঙ্গুলের কিছু একটা আলামত দেখে, কেউ চিনতে পারছে না যে হু ইজ দিস, তাই না? তো এইভাবে তারা ডিফেন্ড করেছিল। সাবিত ইবনে দাহদাহ নামেও যখন তার কানে আসলো যে মুহাম্মদ কুতিল, রাসূল সাল্লাম মারা গেছে, তখন সে বলল যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়, তার রব আল্লাহ তো কখনো মারা যায় না, চলো আমরাও কিতাল করে মরি, পিছনে উল্টা দিকে না দৌড়ে মরে আমরা মোকাবিলা করে যেন মারা যাই ব্যাটেল ফিল্ডে। তো এইভাবে ইমান এবং তাকওয়ার এরকম পরিচয়, এরকম ঘটনা অনেক দেখা গিয়েছে, এখন হয়তো বলার সেরকম সুযোগ নাই। তো যাই হোক, এই সিচুয়েশানটা আস্তে আস্তে কন্ট্রোলে আবার চলে আসলো যখন সাহাবিরা দেখলো যে এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আস্তে আস্তে আবু বকর, ওমর, আলী, এই যে উন্নত মানের সব সাহাবিরা আবার সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসে দেখলো যে অনলি দুইজন আছে, প্রায় অলমোস্ট তারা শেষ করে ফেলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু দেখা গেল যে আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেন্টার করে আবার মুসলমান আর্মিরা একত্র হলো। এইসব টাইমেও আরও অনেক স্টোরি আছে, এবং যাই হোক, এইসব সিচুয়েশানের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন, ওনার মারিদাতে তীর ঢুকে যায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আর্মরটা বা যেটা মুখকে প্রোটেক্ট করে ওইটাতে এসে আঘাত খাওয়াতে ওই কিছু লোহা ওনার গালের এই দিক থেকে ঢুকে যায় ভিতরে, ওনার কপালেও আহত হন এবং রক্ত পড়া শুরু করে। তো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে এরকমভাবে আহত হন, কিন্তু স্টিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন আল্লাহুম্মা ইগফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার কওমকে আপনি মাফ করে দেন, তারা জানে না যে কী বড় একটা কাজ করছে যে তাদের নবীকে এইভাবে তারা আহত করছে। এবং এখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস খুবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের তীরগুলো তার হাতে দিয়ে বলছেন যে এরমি ফিদাকা আবি ওয়া উম্মি, হে সাদ তুমি মারা শুরু করো তাদেরকে, আল্লাহ তোমাকে আমার ফাদার এবং মাদার যেন উৎসর্গ হয়ে যায় তোমার জন্য। এরকম টাইটেল অন্য কোনো সাহাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তার ফাদার এবং মাদারকে উৎসর্গ করতে চেয়েছেন, স্যাক্রিফাইস করতে চেয়েছেন এই সাদের জন্য, এরমি ফিদাকা আবি ওয়া উম্মি। এবং যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন আস করা হতো ওহদ সম্বন্ধে, উনি বলতেন যে দা কাল ইয়াউমা কুল্লাহু লিতালহা, এই যে রসুল সাহাইসাল্লাম সাথে দুইজন ছিলেন, এই সাদ ছিলেন এবং তালহা ছিলেন, সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টে রসুল সাহাইসাল্লামকে প্রোটেক্ট করেছেন, যে কাফেররা সবাই মিলে এসে লাগছে কিন্তু পারছে না, অ্যাজ ইফ যে ম্যাজিকের মতন তারা দুইজন পার্সন এসে এত লোক মানে রসুল সাহাইসাল্লামকে প্রোটেক্ট করছেন যে কিছুতেই তারা মানে এসে রসুল সাহাইসাল্লামকে অ্যাটাক করতে পারছিল না। তার ভিতরে সবচেয়ে ফেমাস ছিল তালহা, তালহা এবং জানেন সাদ এবং তালহা দুজনই আশারা মুবাশশারা, তাই না? আশারা মুবাশশারা বলছেন না, তো এরাই ছিল হচ্ছে ফার্স্ট শ্রেণী সাহাবা যারা তাদের সব কিছুকে দিয়ে দিয়েছে রসুল সাল্লামের জন্য। তারপর যেটা হলো যে জিবরিল এবং মিকাইল তারাও পার্টিসিপেট করলো সাদা ড্রেস পরে এই যুদ্ধে, এবং আস্তে আস্তে কন্ট্রোলড ওয়েতে রসুল সাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে আস্তে আস্তে রিট্রিট করতে থাকলো ইনা কন্ট্রোল ওয়েতে, এবং মুশরিকিনরা আর কিছুই করতে পারছিল না। যখন দেখলো যে না আমরা আর পারছি না, তখন মুশরিকিনরাও আস্তে আস্তে রিট্রিট করা শুরু করলো। এবং এই যুদ্ধে যদি আমরা বলে থাকি যে কাফেররা তাদের নারীরা হিন্দদের লিডারশিপে পার্টিসিপেট করেছিল, মুসলমানদের ভিতরেও নারীরা পার্টিসিপেট করেছিল অ্যাক্টিভলি এই ব্যাটেলে, তাদের ভিতরে ফেমাস নামের ভিতরে উম্মে আমারা ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিল, রাসূল সাল্লামকে ট্রিটমেন্ট করেছিল। উম্মে আমারা তো তরওয়াল নিয়ে পার্টিসিপেট করেছিল, এবং একটা নাম আপনারা জেনে রাখেন ইবনু কামিয়া, এটা মুশরিকদের ভিতরে যে রাসূল সাল্লামকে আহত করেছিল, তো এই উম্মে আমারা এটা শুনে সে অগ্রসর হলো যে এই ইবন কামিয়াকে সে মারবে, তাই না? এবং অনেক কাছে চলে গিয়েছিলো এবং ১২টা আঘাত হয়েছিল যে কিন্তু স্টিল মারতে পারেনি, কিন্তু সেও আহত হয়েছিল জাস্ট তার উদ্দেশ্য যে ইবন কামিয়াকে মারবে। ইবন কামিয়া মুসাইব ইবন উমাইরকে মেরে ফেললো, যে হচ্ছে মুসলমানদের পতাকা নিয়েছিল, এবং এটার পরে আলী ইবনে আবি তালেব মুসলমানদের লেওয়াটা নিয়ে আস্তে আস্তে রিট্রিট করে তারা সবাই ওহদের একটা জায়গাতে, তারা একটু উঁচা জায়গাতে তারা আশ্রয় নিল। এরকম পজিশান থেকে রাসূল সাল্লাম একটা তীর নিয়ে বা বল্লম নিয়ে বলল যে আমার হাতে দাও, এবং সে উবাই ইবিন খালাফ মানে কাফেরদের সর্দার উবাই ইবিন খালাফকে রাসূল সাল্লাম মারলো, কিন্তু খুব একটা লাগলো না, ছোট্ট একটা আঘাত, ইভেন হয়তো রক্তও পড়েনি, এরকম একটা আঘাত লেগেছে, হ্যাঁ, কিন্তু ওইটাতেই সে মারা গেল পরে। এবং রাসূল সাল্লাম এই যখনই তার একটু আঘাত পেয়েছে যে সে একবার এমনভাবে চিল্লায় না যে মানে মরে যাওয়ার মতন সে চিল্লাচ্ছে, তখন কাফেররা হাসলো যে তোমাকে তো কিছুই করেনি, ইভেন কোনো রক্তও পড়ছে না, কেন চিল্লাচ্ছ? তখন বলছে মক্কাতে রাসূল সাল্লাম আমাকে প্রমিস করেছিল যে একদিন আমাকে সে মারবে, কাজে আমার এখন ভয় হচ্ছে যে আমি মারা যাব। তো খুবই সে পেরেশানি হয়ে গেলো, এবং আসলে দেখা গেলো যে ওই ছোটো আঘাতেই সে মানে ব্যাক করার সময় কয়েকদিন পরে সারেফ নামে একটা জায়গাতে সে মারা গিয়েছিল, এবং রাসূল সাল্লাম উবাই ইবনে খালাফকে নিজেই মারল। তো যাই হোক, মুশরিকিনরা যখন দেখলো যে তারা মানে আর কন্ট্রোল করতে পারছে না এই মুসলমানদের এরকম বীরত্ব এবং তাদের এই করেজের সামনে, তখন তারা আস্তে আস্তে যারা মাটিতে দেখলো যে মুসলমানরা পড়ে আছে তাদেরকে হাত পা কাটা, ইভেন হামজার কলিজাও কেটে ফেললো, নাক কান চোখকে উঠায় নেওয়া, মানে ইসলামে যেগুলা মানে মুসলমানরাও তো ইচ্ছা করলে বদরে সব কাজ করতে পারতো, কিন্তু ইসলামে এগুলো নিষেধ যে মারা যাওয়ার পরে এরকম নিহত লাশ বা বডিকে বসে থেকে এরকম কাটাকাটি করা, কিন্তু মুশরিকিনরা এই কাজটা করা শুরু করলো। যাই হোক, নারীরাও এই কাজগুলো করেছিল, যেমন হিন্দ সে হামজার কলিজা নিয়ে মুখে দেওয়া কিন্তু সে খেতে পারলো না, ফেলে দিয়েছিল, তো এরকম তারা কাজ করা শুরু করলো। তারপরে যখন রিট্রিট করলো, রাসূল সাল্লাম আলীকে বলল যে দেখো তো মুশরিকিনরা কী করছে, যদি তারা তাদের ঘোড়া থেকে নেমে উঠে তার মানে বোঝা যাবে যে তারা মক্কার দিকে চলে যাচ্ছে, আর যদি তারা ঘোড়ার উপরেই থাকে তাহলে বোঝা যাবে যে তারা আবার ব্যাক করছে। তার মানে রাসূল সাল্লাম খুব অ্যালার্ট হয়েছিলেন, ভালো মতো জানতেন যে কীভাবে ওরা কি এটা রিট্রিট করলো আবার ব্যাক করে এসে মারার জন্য, না রিট্রিট করলো একবারে মক্কাতে চলে যাওয়ার জন্য। এটাও রাসূল সাল্লাম এরকম ইন্টেলিজেন্ট ওয়েতে টের পেলেন। এটাতে আমি যেটা বললাম মুখাইরিকের একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল উসাইরিম, উসাইরিমের এক্সাম্পলটাই ঘটনাটাই আমি মুখাইরিক ভেবে আপনাদেরকে বলেছিলাম যে সে একটা নামাজও পড়েনি কিন্তু সে মুসলমান হয়ে গেল লাস্ট মোমেন্টে এবং এইভাবে জান্নাতে গেল, আল্লাহ যেন তাদেরকে সবাদেরকে কবুল করেন। তো এইভাবে দেখা গেল যে এই যুদ্ধে আপনার 70 জন শহীদ হলো, এটার ভিতরে 65 জনই হচ্ছে আনসার থেকে, একজন ইহুদি যার নাম আমি বললাম মুখাইরিক, এবং 4 জন মুহাজিরিন, 4 জন মুহাজিরিন, তাদের মধ্যে সবচেয়ে ফেমাস হামজা এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মুশরিকিনদের ভিতরে প্রায় 37 জন নিহত হয়েছিল আর মুসলমানদের ভিতরে 70 জন শহীদ হলো, এবং আপনারা যারা ওহদে গেছেন ওই শহীদরা একটা জায়গাতেই আছে, তাদের ঘেরাও করা আছে কবরস্থান, ওইখানে আপনারা দেখেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিনা কফন, বিনা গোসল, হ্যাঁ, তাদেরকে ওইখানেই ওই জায়গাতেই দাফন করলেন, এবং একটা গর্তে বা একটা কবরে 2-3 জন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করতেন, এবং দাফন করার সময় যার কোরআন মুখস্থ বেশি তাকে আগে দিতেন, যারা ভাই ভাই ছিল তাদেরকে একসঙ্গে রাখতেন, মানে ইসলামে ভাই ভাই ছিল তাদের রিলেশন ছিল, একসঙ্গে রাখতেন। হামজাকে দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে জাহাশ মনে হয়, অথবা অন্য কেউ, মানে তাদের দুধ ভাই ছিল, সেইভাবে এক একটা কবরস্থানে দিলেন, এবং বললেন যে এরা কিয়ামতের দিনে এই জায়গা থেকে আসবে সাক্ষী হিসাবে, তাদের বডি থেকে কিয়ামতে যখন উঠবে বডিটা ওরকমই ইন্ট্যাক্ট থাকবে, এবং রক্তটা, রক্ততা ঝরতে ঝরতে আল্লাহর কিয়ামতের দিনে তারা হাশরের ময়দানে আসবে অ্যাজ এ টেস্টিমনি যে আমরা আল্লাহর জন্য জিহাদ করে মারা গিয়েছি, তাই না? এটা সবচেয়ে বড় একটা শাহাদা যে, এবং এটা রং হচ্ছে রক্তের রং, কিন্তু গন্ধটা হচ্ছে, এই স্মেলটা হচ্ছে রিহুল মিস্ক, মিস্কের স্মেল, এরকম সুগন্ধ, মানে এরকম ধরনের টাইটেল সেই দিন হয়তো কেউ পাবে না, এটা হচ্ছে শহীদদের মর্যাদা। রাসূল সাল্লাম নিজেকে কন্ট্রোল করতেন ওনার ইমোশন, কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহুকে দেখে এবং কীভাবে তাকে তারা এরকম জঘন্যভাবে তার বডি পার্টগুলোকে কেটে ফেলেছে যে রাসূল সাল্লাম আর কন্ট্রোল করতে পারলেন না, এবং ছোট বাচ্চার মতন কান্দা শুরু করলেন, যেটা কখনও রাসূল সাল্লাম এরকম কান্নাকাটি করেননি হামজা রাদিয়াল্লাহু আনহুর এটা দেখে। হামনা বিনতে জাহাশ নামে একজন মুহাজিরিন মহিলা, তার কাছে যখন খবর আসলো যে তার ভাই মারা গেছে, সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে নিজেকে কন্ট্রোল করলেন। তারপরে বলা গেল যে তার মামা মারা গেছে হামজা রাদিয়াল্লাহু আনহু, সেও নিজেকে কন্ট্রোল করে তার জন্য দোয়া করলেন এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। তারপরে মুসআব ইবনে উমাইর মারা গেছে, হ্যাঁ, মুসআব ইবনে উমাইর মারা গেছে, এটা যখন আসলো এবং সে ছিল এই হামনার হাজব্যান্ড, তখন সে আর কন্ট্রোল করতে পারলো না, সে চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, ইন্না জাওজাল মারআতি মিনহা বিমাকান, মানে একটা মহিলার কাছে তার হাজব্যান্ডটার একটা স্পেশাল পজিশন আছে, ওই জন্য যদিও সে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে, তার মামা মারা গিয়েছে, তার ভাই মারা গিয়েছে, এগুলোতে কন্ট্রোল করলো, কিন্তু যখন হাজব্যান্ড মারা গেছে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। ইট শোজ যে তার মহিলার কাছে, একটা নারীর কাছে তার হাজব্যান্ডের মর্যাদাটা বা মানে এই এই বন্ডটা কত স্ট্রং। তো যাই হোক, এরকম অনেক সিন আমরা বলতেই পারবো, একটার পর একটা, সময় সেরকম নাই, এবং মহিলাদেরও এরকম গ্লোরিয়াস সব অনেক পিকচার আমরা দেখতে পারবো যে তাদের ধৈর্য, ধৈর্যের যেই যে পরীক্ষাটা। হ্যাঁ, মনে করেন বানি দিনারের একজন আনসারি মহিলা বানি দিনার থেকে, যে তার হাজব্যান্ড মারা গেছে, তার ভাই মারা গেছে, তার ফাদার মারা গেছে, সবাই মারা যাওয়ার কথাটা তার কাছে আসার পরে তার কী প্রশ্ন আপনারা জানেন? সে বললো যে রাসূল সাল্লামের কী অবস্থা, উনি কি বেঁচে আছেন? তখন বলছে না, উনি বেঁচে আছেন। তখন উনি আলহামদুলিল্লাহ বলে বললেন যে কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, মানে যতই মুসিবাত হোক না কেন, যেহেতু রাসূল সাল্লাম আছে অন্য সবগুলাই ছোটোখাটো, এগুলাকে মেনে নেওয়া যাবে, তাই না? তো এই উদ্দেশ্য যে তাদের ইসলাম, মুসলিম, রাসূল সাল্লাম কোরআন, ইসলাম, এটার প্রতি তাদের ভালোবাসাটা দেখা গেল। যাই হোক, টু এন্ড দি স্টোরি, তারপরের দিন হচ্ছে রবিবার, তাই না? তারপরের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আর্মি নিয়ে বললেন যে আমার সাথে যারা ইয়েস্টারডে যুদ্ধে ছিল তারা সবাই বাহির হয়ে পড়ল। জাস্ট সাহাবিরা অধিকাংশই আহত হয়ে আছে এবং এই অবস্থায় তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাহির হয়ে গেল কী করার জন্য? কাফেরদেরকে চেস করার জন্য। কাফেররা তো অলরেডি মক্কার পথে রওনা হয়ে গেছে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে চেস করে আবার তাদের সাথে মোকাবেলা করবে অথবা তাদেরকে একবারে ইনশিওর করবে যে তারা একবারেই দূরে চলে গেছে, এটার জন্য তারা বাহির হয়ে গেল আবার যুদ্ধ করার জন্য, যেটাকে বলা হয় হামরাউল আসাদ। এবং এটাও একটা খুবই ভালো একটা ডিসিশন ছিল। ওই জন্য এই যুদ্ধটা শো করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুদ্ধের স্ট্র্যাটেজিক একটা আর্মি লিডারের যেগুলা কোয়ালিটি, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ছিল। কারণ কি? কারণ কাফেররা কিন্তু একটু পরে যে প্রায় 40 মাইল দূরে যাওয়ার পরে বললো যে আমরা তো কিছুই করতে পারলাম না, এত সুন্দর সুযোগ পেলাম কিন্তু মুসলমানদেরকে এবার ছেড়ে দিলাম, চলো আমরা আবার ব্যাক করি। এই প্ল্যান কিন্তু তারা করেছিল এবং রসুল সাল্লামের এরকম সন্দেহ হয়েছিল যে তারা কিন্তু আবার ব্যাক করবে, কাজে আমরা আগে বাহির হয়ে যাই। এবং বাহির হওয়ার পরে রসুল সাল্লাম একজনের সাথে দেখা হলো, তার নাম হচ্ছে মা'বাদ ইবিন আবি মা'বাদিল খুজাঈ, এবং সে কাফের ছিল কিন্তু অনেক অ্যানশিয়েন্ট কিছু ট্রাইবাল চুক্তি ছিল রসুল সাল্লাম বানু হাশেমদের সাথে, কাজে সে ওই ওই জায়গাতে এসে ইসলাম এনেছে। রসুল সাল্লাম যখন বাহির হয়ে গিয়েছে তখন দেখলা গেল যে মা'বাদ ইবিন আবি মা'বাদিল খুজাঈ, তখন মা'বাদ বললো আমি মুসলমান হয়েছি। তখন রসুল সাল্লাম বললো যে তুমি এটা ডিক্লেয়ার করো না, এবং যদি পারো যে আবু সুফিয়ানের সাথে যায় কিছু ট্রিক করো যাতে সে পালায় চলে যায়। তখন সে এই কাজটা করলো যে সে রওনা হয়ে গেল এবং আবু সুফিয়ানের আর্মির সাথে তার দেখা হলো, এবং আবু সুফিয়ান জানতো না যে এই মা'বাদটা হচ্ছে ইসলাম গ্রহণ করেছে। তখন সে মা'বাদের সাথে বলল যে হে মা'বাদ কী দেখলে? বললো যে দেখলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হিউজ আর্মি নিয়ে আসছে তোমাদের সাথে ফেস করার জন্য। আসলে দিস ইজ নট দ্য ট্রু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিউজ আর্মি ছিল না এবং সবাই উইক ছিল, কিন্তু মা'বাদ পুরো একটা ফ্যাব্রিকেটেড একটা পিকচার দিল যে হিউজ আর্মি এবং তাদের ভিতরে একবারে সেরকম শক্তি নিয়ে আছে, এবং মদিনা থেকে অনেকে পার্টিসিপেট করেছে যারা যারা তার আগের দিনের যুদ্ধে পার্টিসিপেট করেনি, তাদের উদ্দেশ্য যে তারা রিভেঞ্জ নিবে, এবং কাজেই আমি তোমাকে নসিহাত করছি হে আবু সুফিয়ান, তোমরা তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি পালাও, কারণ তাদের সাথে যদি মোকাবেলা করো তোমাদের একবার সবাদেরকে শেষ করে ফেলবে। তা আবু সুফিয়ানের উদ্দেশ্য ছিল যে এখনই তারা ব্যাক করবে, তার সে এই কথাটা শুনে ভয়ে তারা সবাই মিলে পালিয়ে গিয়েছে এইরকম ঘটনার পরে। এবং আবু সুফিয়ান পালিয়ে যাওয়ার আগেও আবু সুফিয়ান খুবই চালাক এবং মানে ইন্টেলিজেন্ট লোক ছিল, সে আব্দুল কাইস নামে আরেকটা ট্রাইবের সাথে দেখা হলো যে তারা মদিনার দিকে রওনা হচ্ছিল। তখন আব্দুল এই ট্রাইবকে বলছে যে আমরা তোমাদেরকে জাবিব মানে হচ্ছে কি বলে জাবিবকে রেজিংস বা কিচমিচ দিব, মানে অ্যাজ এ ট্রেড হিসাবে তোমরা যদি যে রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো যে কাফেররা কিন্তু তোমাদেরকে ফলো করছে। যদিও তারা পালাই যাচ্ছিল কিন্তু জাস্ট একটা মুসলমানদেরকে একটু প্রেশার দেওয়ার জন্য এই এই কথাটা বললে তোমাদেরকে এটা দেবো। তখন আব্দুল কাইস এসে মুসলমানদেরকে বললো যে আবু সুফিয়ান এবং বড় আর্মি নিয়ে কিন্তু আসছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দীর্ঘভাবে স্ট্যান্ড করলো যে ওকে আমরা তাহলে মোকাবেলা করবো। হ্যাঁ, কিন্তু মানে তার এই প্ল্যানটা কাজে আসেনি, এবং এটা সম্বন্ধেও আমরা সুরাত আল ইমরানের শেষে একটা আয়াত পড়বো, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যাই হোক, আমি অনেক টাইম নিয়ে ফেলেছি, কিন্তু আমার মনে হয় আশা করি যে আপনারা একটা আইডিয়া পেলেন এই যুদ্ধর ডিটেলস, কিছু কিছু অংশ আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পেশ করলাম, কিন্তু আই এনকারেজ ইউ যে আপনারা কোনো একটা সিরার বই থেকে এটা পড়তে পারেন। এই স্টোরিটা ফুল অফ লেসেন্স, এবং এই লেসেন্সগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। ওই জন্য আমি যেগুলো ডিটেলস বললাম এগুলো আপনি পাবেন না সূরা আলে ইমরানে, যেটা পাবেন এই জিস্ট এবং লেসেন্স, যেটা পরবর্তী জেনারেশনের জন্য ইম্পর্টেন্ট হবে এবং তাদের বেনিফিশিয়াল হবে, এবং এগুলোই আমরা ইনশাআল্লাহ আগামী আয়াতগুলো থেকে পড়া শুরু করব, যেটা হচ্ছে 121 থেকে। ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকাঈদা লিল কিতালি ওয়াল্লাহু সামিউন আলিম। যাই হোক, এই এই স্টোরিগুলো বা এই যুদ্ধটা ফুল অফ লেসনস, এবং এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক হেকমা আছে, এটা ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আমরা আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হিদায়াত দান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ।
আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।